الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله مدني چینل درشک بندو মাহে রমজানে মাদানী চ্যানেল বাংলা আপনাদের মাঝে নিয়ে এসেছে নতুন একটি অনুষ্ঠান, যার নাম হচ্ছে প্রশ্ন জ্ঞানের চাবি। জি হ্যাঁ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর দশবার রহমত প্রেরণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরামের উত্তরের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। জি হ্যাঁ, শরীয়তের বিধিবিধান সম্পর্কে আমরা অনেকে অজ্ঞ। শরীয়তের বিধিবিধান না জানার কারণে অনেক ভুল ত্রুটি আমাদের মাঝে ইবাদতের ক্ষেত্রে হয়ে যায়। শরীয়তের বিধিবিধান জানা অত্যন্ত জরুরি, তাই মাদানী চ্যানেল বাংলার কর্তৃপক্ষ আপনাদের মাঝে এই অনুষ্ঠান উপহার স্বরূপ দিচ্ছে, যার নাম হচ্ছে প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে শরীয়তের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে জানার জন্য আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে চেষ্টা করা হবে আপনাদের কল চালানোর এবং মুফতিয়ানে কেরাম এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরাম সে বিষয়ে কি উত্তর দিয়েছে সেটিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানো হবে এবং আপনাদের প্রশ্নের উত্তর দেয়া হবে। প্রশ্ন করা অত্যন্ত জরুরি। এই অনুষ্ঠানের নাম হচ্ছে প্রশ্ন জ্ঞানের চাবি। এটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। কোরআনুল করিমের মধ্যে প্রশ্ন করার ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে। যেমন কোরআনুল করিমের 17তম পারার সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ফাসআলু আহলাযিকরি ইন কুনতুম লা তাআলামুন। কানজুল ইমানের অনুবাদ, সুতরাং হে লোকেরা, জ্ঞানবানদেরকে জিজ্ঞাসা করো যদি তোমাদের জ্ঞান না থাকে। জ্ঞানবানদেরকে জিজ্ঞাসা করো বলা হচ্ছে, যাদের জ্ঞান নেই, অজ্ঞতা রয়েছে, জানার জন্য জ্ঞানবানদের কাছে প্রশ্ন করার জন্য এই আয়াতে করিমার মধ্যে উৎসাহ প্রদান করা হয়েছে। তাফসীর সিরাতুল জিনানে রয়েছে, জানা গেল প্রশ্ন করা জ্ঞান অর্জন করার অন্যতম একটি মাধ্যম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইলিম ধনভাণ্ডার অর্থাৎ খাজানা, আর খাজানার চাবি হলো প্রশ্ন করা। সুতরাং তোমরা প্রশ্ন করো, আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করুক। কেননা প্রশ্ন করার দরুন চার ব্যক্তিকে প্রতিদান দেয়া হয়, চার রকমের ব্যক্তিকে এর প্রতিদান দেয়া হয়। এক নম্বর হচ্ছে প্রশ্নকারীকে, দ্বিতীয় নম্বর হচ্ছে জবাব প্রদানকারীকে, তৃতীয় নম্বর হচ্ছে শ্রবণকারীকে, আর চতুর্থ নম্বর হচ্ছে তাদের প্রতি ভালোবাসা পোষণকারীকে। হযরত আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উত্তম প্রশ্ন জ্ঞানের অর্ধাংশ। উত্তম প্রশ্ন অর্ধে জ্ঞান। বলা হয়েছে জ্ঞান অর্জনের জন্য প্রশ্ন করাতে লজ্জা করা উচিত নয়। আমরা অনেকে লজ্জিত হয়ে যাই, কারো কাছে প্রশ্ন করতে লজ্জাবোধ হয়, এরকম করা উচিত নয়। জ্ঞান অর্জনের জন্য প্রশ্ন করা উচিত, যারা জানে তাদের কাছে। তারপরে বলা হয়েছে তোষামত করা মুমিনের সচ্চরিত্রের অন্তর্ভুক্ত নয়, তবে জ্ঞান অর্জনের জন্য তোষামত করা এটি বৈধ বা করা যাবে। বলা হয়েছে অযথা প্রশ্ন করা থেকে বিরত থাকা উচিত, যে প্রশ্ন করাতে দুনিয়া এবং আখরাতের কোনো উপকার নেই, কোনো কল্যাণ নেই। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরামের জবাবের মাধ্যমে, উত্তরের মাধ্যমে সাজানো হয়েছে। অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন, শরীয়তের যে কোনো মাসলা মাসায়েল যা আপনার জন্য প্রয়োজন আপনি মনে করেন, আপনারা আমাদেরকে কল করতে পারেন। ইনশাল্লাহ সময়ে সময়ে দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরাম আপনাদেরকে উত্তর প্রদান করবেন। টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, এখনই আমাদেরকে কল করুন এবং নিজের শরীয়তের বিধি বিধান সম্বলিত প্রশ্ন আমাদেরকে রেকর্ড করিয়ে দিন। আমরা যাব আপনাদের কলসের দিকে। এই পর্যন্ত যারা আমাদেরকে শরীয়তের বিভিন্ন বিধি বিধান জানার জন্য প্রশ্ন করেছেন, তাদের প্রশ্ন শুনব এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরাম কি জবাব দিয়েছেন সেটিও আমরা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন এই অনুষ্ঠানের প্রথম কলসের দিকে যাব, যে আমাদেরকে কল শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে রমজানুল মুবারকের যে রোজা, মানে কাজা রোজা, এই রোজা কি আগামী রমজান আসার আগেই কাজা করতে হবে, নাকি জীবনের যে কোনো সময় একবার কাজা করলেই হবে?
চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের অনেকের রোজা কাজা হয়ে গিয়েছে, হয়তোবা এই সম্পর্কে আমাদের ধারণা নেই, কাজা রোজা কখন রাখতে হবে, পরবর্তী রমজান কাজা রোজা রাখবো নাকি চলমান ফরজ রোজা রাখবো, সেই সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। ভাই অনেক চমৎকার একটি প্রশ্ন করেছেন, আসুন মুফতি সাহেব কি জবাব দিচ্ছেন আমরা সেটি শুনি। জি মুফতি সাহেব,
রমজান শরীফের যে রোজা কাজা হয়ে গেল, কোনো ওজোরের কারণে হল অথবা কোনো ওজোর ছাড়াই মাজাল্লাহ রোজা কাজা করে ফেলল, তো সেটাকে কাজা করা অর্থাৎ সেটাকে রাখা, এটা তো ফরজ, এটা তো জরুরি। এখন এটা কোন সময় রাখতে হবে তো মনে রাখবেন, আপনার চেষ্টা এটাই থাকবে যে আগামী রমজান আসার আগে আগেই সে রোজাসমূহের কাজা সম্পন্ন করবে। কেননা এক রেওয়ায়েতের মধ্যে এটা বলা হয়েছে, যাতে যদি রমজানের রোজা কাজা থেকে গেছে অতপর পরবর্তী রমজান চলে এসেছে, তো সেই রমজানের রোজা আল্লাহ তাআলা কবুল করবেন না। এটা এই জন্য যাতে মানুষ খুব দ্রুত কাজাগুলো পূরণ করতে পারে। কিন্তু যদি অন্য কোনো কারণে কাজা পূরণ করতে না পারে অথবা ইচ্ছাকৃতভাবে কেউ করল না, তো এখন পরবর্তী রমজান চলে আসলো, এই রমজানের রোজা রাখাও যেহেতু ফরজ, এখন তারপরেই এটা কাজা করবে যতটুকু সংখ্যা তার বাকি থাকে। আর এটা মনে রাখবেন দর্শক, একটি রোজাও শরীয়তের কোনো ওজর ছাড়া রমজান মাসে ছেড়ে দেওয়া, এটা গুনাহের কাজ। মানুষ নিজে নিজেকে জাহান্নামের অন্তর্ভুক্ত করে নেই, চেষ্টা এটা হওয়া দরকার যে রমজান মাসের পরিপূর্ণ রোজাসমূহ রাখতে হবে। এক রেওয়ায়েতের মধ্যে বলা হয়েছে, যদি কেউ একটি রোজা ছেড়ে দেয়, সে যদি সারা জীবনও রোজা রাখতে থাকে, তো সেই বরকত হাসিল করতে পারবে না যে বরকত রমজান মাসের মধ্যে রয়েছে, ফজিলত রয়েছে। তো এই জন্য যার কিছু রোজা কাজা হয়ে থেকে যায়, রমজানের আগেই তার কাজাসমূহ পূরণ করে নিন। আর যদি করতে না পারেন কোনো কারণে, তো এখন রমজান শুরু হয়ে গেছে, তো রমজানেরগুলোই আগে রাখতে হবে, এগুলোর পরে অথপর কাজাসমূহ পূরণ করে নিবে।
জি, যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন মুফতি সাহেব চমৎকারভাবে আমাদেরকে উত্তর প্রদান করেছেন, তো আশা রাখি আপনি নিজের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। তো যাদেরই মাহে রমজানের রোজা পূর্বে কাজা হয়েছে, অনুরোধ করব আদায় করে নিন, রোজা রেখে নিন, এটাই আমাদের জন্য কল্যাণকর, এটাই আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। এবং চমৎকার মুফতি সাহেব সমাধান দিয়েছেন যে আগামী রমজান আসার পূর্বে যেন আমরা পূর্ববর্তী যে কাজা রোজা রয়েছে সেটি যেন রেখে নিই, এবং আমরা যেন পরবর্তী রমজানের রোজা যেন আবার যেন রাখতে পারি, সে সমাধান তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা যাব দ্বিতীয় কলসের দিকে, যে দ্বিতীয় আমাদেরকে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই,
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কোনো মহিলা কি অন্যান্য মহিলাদেরকে নিয়ে ঘরে তারাবি নামাজ পড়াইতে পারবে?
ইসলামী বোনদের জন্য প্রশ্ন করা হয়েছে। যারা এই অনুষ্ঠান দেখছেন ইসলামী বোনেরা, মুফতি সাহেবের উত্তর শোনার আগে আপনাদেরকে অনুরোধ করব মনোযোগ দিয়ে এই প্রশ্নের উত্তর শুনুন। অনেক জায়গায় এই আয়োজন করতে দেখা যায়, শোনাও যায়, তাই অনুরোধ করব যে মুফতি সাহেব যা উত্তর প্রদান করবেন আমরা চেষ্টা করব শরীয়তের বিধান এর উপর আমল করার। জি মুফতি সাহেব, এই বিষয়ে আমাদেরকে কি বলবেন?
মনে রাখবেন, ইমামের পেছনে জামায়াত সহকারে নামাজ আদায় করা এটি পুরুষের জন্য নির্ধারিত, মহিলারা ইমামতি করতে পারবে না। মহিলারা না পুরুষের ইমামতি করতে পারবে, না মহিলা মহিলার ইমামতি করতে পারবে। তো মহিলাদের উচিত তারা তারাবি একাকী অবস্থায় আদায় করবে। যদি একই রুমের মধ্যে মহিলারা তারাবি আদায় করতে চায় তো একাকী আদায় করবে। জামাতের সাথে তারাবি পড়া অর্থাৎ একজন মহিলা ইমাম হবে আর বাকি মহিলারা মুক্তাদি হিসাবে ওনার পেছনে দাঁড়িয়ে তারাবি আদায় করবে। তো মহিলাদের এই নিয়মে জামাত সহকারে ফরজ নামাজ পড়া অথবা তারাবির নামাজ আদায় করা জায়েজ নেই।
যুগ উপযোগী প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। যারা মহিলারা রয়েছেন এককভাবে ফরজ নামাজ এবং তারাবির নামাজ আদায় করতে হবে, জামাতের সাথে নামাজ পড়ার ব্যাপারে মুফতি সাহেব চমৎকার উত্তর প্রদান করেছেন। আমরা যাব তৃতীয় কলসের দিকে। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু।
হুজুরের কাছে আমার প্রশ্ন, রোজা নিয়ত করার পর যদি সাহারির সময় অবশিষ্ট থাকে সেক্ষেত্রে কি দ্বিতীয়বার পানাহার করা যাবে?
জি, অনেকে নিয়ত করে নেবার পর আশঙ্কায় পড়ে যান যে সময় বাকি রয়েছে, খাবার ইচ্ছেও রয়েছে, যেহেতু নিয়ত করে নিয়েছি খেতে পারবো কি না। চমৎকার একটি প্রশ্ন করা হয়েছে, আসুন শুনি মুফতি সাহেব এই ব্যাপারে কি উত্তর প্রদান করেন। জি মুফতি সাহেব,
যতক্ষণ সাহারির সময় বাকি থাকবে তো এই সময়ে খাওয়া দাওয়া জায়েজ। যদি কেউ নিয়ত আধা ঘন্টা আগে, এক ঘন্টা আগে কিংবা পাঁচ মিনিট আগে করে নেই, যেহেতু এখনও সাহারির সময় বাকি আছে তো কিছু খেতে চাইলে অথবা পান করতে চাই তো পান করতে পারে, এটার জন্য শরীয়তে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। মানুষ মনে করে যে সাহারির নিয়ত করল তো রোজা বন্ধ হয়ে গেল। রোজা এভাবে বন্ধ হয় না, রোজা নিজেই বন্ধ হয়ে যাবে যখন সাহারির সময় হয়ে যাবে। তো যখন সাহারির সময় হয়ে যাবে আপনি একেবারেই কোনো ধরনের কোনো জিনিস খেতে পারবেন না, বরং সতর্কতার জন্য এক দুই মিনিট আগেই বন্ধ করে দেওয়া উচিত। যদিও বা কেউ নিয়ত প্রথমেই করে ফেলে, সাহারির সময় বাকি থাকে তো অসুবিধা ছাড়াই খাবার দাবার খেতে পারবে।
চমৎকার প্রশ্নের উত্তর দিয়েছেন মুফতি সাহেব। এবং যারা নিয়ত করে নেওয়ার পর সময় বাকি থাকে সেহরির, খাবার ইচ্ছেও থাকে কিন্তু আশঙ্কায় পড়ে যান নিয়ত যেহেতু করে নিয়েছি খেতে পারবো কি না, সমাধান পেয়ে গিয়েছেন, সময় যদি থাকে সেহরির, খাবার ইচ্ছে যদি হয় তাহলে খেতে পারেন, তবে এখানে মুফতি সাহেব একটি পরামর্শ দিয়েছেন দুই তিন মিনিট আগে যেন আমরা সেহরি খাওয়া বন্ধ করে দিই, যাতে করে আমাদের সময়ের ভিতরে যেন আমরা সেহরি বন্ধ করে দিই। যেভাবে সুবহে সাদিক যখন হয়ে যায় তখনই সেহরির ওয়াক্ত এমনিতে শেষ হয়ে যায়। মাশাআল্লাহ, অনেক চমৎকার মুফতি সাহেব আমাদেরকে জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
হুজুরের কাছে আমার প্রশ্ন, যাকাত কি রমজান মাসেই প্রদান করতে হবে নাকি অন্যান্য মাসেও প্রদান করার সুযোগ রয়েছে?
অনেকের এই প্রশ্ন হতে পারে যারা এই অনুষ্ঠান দেখছেন, যখনই রমজান আসে আমাদের কনসেপ্ট চলে যায় যাকাত প্রদানের দিকে। এটি ভালো একটি কনসেপ্ট এবং দেওয়া উচিত। যাকাত যাদের উপর ফরজ হয়েছে তখন যাকাত আদায় করে দেওয়া উচিত। তবে শুধু রমজানে কি যাকাত প্রদান করা হবে নাকি অন্যান্য মাসেও আমরা যাকাত দিতে পারবো, আসুন এই বিষয়ে মুফতি সাহেব কি উত্তর প্রদান করেন আমরা মন দিয়ে শুনি। আর অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন, চমৎকার একটি অনুষ্ঠান মাদানী চ্যানেলের কর্তৃপক্ষ আপনাদেরকে উপহার দিয়েছেন। যদি এই অনুষ্ঠান দেখার পূর্বে আমরা কলম ডায়েরি যদি নিয়ে নিই, বিভিন্ন প্রশ্নের প্রশ্ন লিখে মুফতি সাহেব কি জবাব দিচ্ছেন সেটিও যদি লিখে নিই তাহলে আমাদের জ্ঞান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে?
যাকাতের বিষয়ে সাধারণভাবে মানুষের চিন্তার মধ্যে এটি থাকে যে রমজান মাসে যাকাত আদায় করতে হয়, তো মনে রাখবেন, যাকাত এটি মাহে রমজানের রোজার মতো নয়, যে যেমনইভাবে রমজান মাস আসলে রমজানের রোজা ফরজ হয়, তো রমজান শরীফের রোজা রমজান মাসে রাখা হয়। তো যাকাতের বিষয়টি এরকম নয় যে নির্দিষ্ট কোনো মাসের সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটা প্রত্যেক ব্যক্তি যখন তিনি সাহেবে নিসাব হয়ে যান, সাহেবে নিসাব হওয়ার সাথে সাথেই বছর শুরু হয়ে গেল। এখন তিনি চাইলে সাহেবে নিসাব হওয়ার দিন রমজান মাসের কোনো তারিখ হলে অথবা শাবানুল মুআজ্জামের কোনো দিন, এর মধ্যে কোনো ব্যক্তি সাহেবে নিসাব হলো অথবা রজবের মধ্যে কিংবা মুহররমুল হারাম কিংবা রবিউল আউয়ালের মধ্যে, ইসলামী মাসের মধ্যে কোনো মাসের কোনো তারিখের মধ্যে কোনো ব্যক্তি যদি সাহেবে নিসাব হয় তো তার বছর শুরু। এখন ভবিষ্যতে সেই মাসের আর সেই দিন সেই তারিখ যখন চলে আসবে, তো পরবর্তীতে যখন ওনার সেই নির্দিষ্ট তারিখ চলে আসবে যেদিন তিনি সাহেবে নিসাব হয়েছিল, তো দেখতে হবে যে ওনার সম্পদ নিসাবের সমমান আছে অথবা কম। যদি কম থাকে তো যাকাত আবশ্যক হবে না, যদি নিসাবের সমপরিমাণ কিংবা বেশি থাকে তো তখন যাকাত আবশ্যক হবে। তো রমজানুল মোবারকের সাথে যাকাতের সম্পর্ক নেই। হ্যাঁ, এটি আলাদা কথা, আপনার উপর যাকাত যদি আবশ্যক হয় শাওয়ালুল মুকাররম মাসে অথবা পরবর্তীতে রমজানের পরবর্তী কোনো মাসে, আপনি আপনার যাকাত অ্যাডভান্স কিংবা আগে দিয়ে দিতে চান, তো এটা নিঃসন্দেহে অনুমতি রয়েছে যে আপনি বছর পূর্ণ হওয়ার আগে এই রমজানের মধ্যে যাকাত আদায় করে ফেলবেন। যখন বছর পূর্ণ হবে তো বছর পূর্ণ হওয়ার সময় আপনি লক্ষ্য করবেন মাহে রমজানে আমি কতটুকু যাকাত দিয়েছি আর এখন আমার উপর যাকাত কতটুকু ধার্য হচ্ছে। যদি আপনি মাহে রমজানে যতটুকু যাকাত দিয়েছিলেন তা এই মুহূর্তের হিসাব থেকে কম হয় তাহলে যতটুকু কম হয় তা পূরণ করে দিন, আর যদি বেশি হয়ে যায়, যাকাত দিতে হবে কম কিন্তু আপনি 5-10 হাজার টাকা বেশি দিয়ে দিয়েছিলেন যাকাতে, তো যা অতিরিক্ত আদায় করেছেন তা পরবর্তী বছরের যাকাতের সাথে আপনি সংযুক্ত করতে পারেন। এমনিতে যারা মাহে রমজানে যাকাত আদায় করে নিঃসন্দেহে এটি একটি ভালো আমল, মাহে রমজানে নেক আমলের সওয়াব বেড়ে যায়। কিন্তু যদি কারো যাকাত রজব মাসে অথবা শাবান মাসে আবশ্যক হয় আদায় করা, এখন তিনি রমজানের অপেক্ষা করছেন যে আমি রমজানে আদায় করব, তো যাকাত ফরজ হওয়ার পরে এখন বিলম্ব করাটা মূলত জায়েজ হবে না।
জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটি প্রশ্নের উত্তরে মুফতি সাহেব অনেকটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিয়েছেন। হয়তোবা এই সকল প্রশ্ন আমাদের মাঝে অনেক সময় থাকে যে যাকাত আমি অগ্রিম দিতে পারবো কি পারবো না, তারপরে যাকাত যদি আমি অতিরিক্ত দিয়ে দিয়েছি তো আগামীর জন্য এটি যাকাত আদায় হবে কি না। মাশাআল্লাহ, চমৎকারভাবে বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আশা রাখি যে ইসলামী ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন নিজের উত্তর পেয়ে গিয়েছেন এবং আপনার মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছেন তারাও বুঝে নিয়েছেন যে মাহে রমজান যাকাত দেওয়ার জন্য শর্ত নয়, শর্ত হচ্ছে যেদিন নিসাব পরিমাণ সম্পদ আমার কাছে এসেছে এক বছর অতিবাহিত হওয়ার পর, সেই দিন থেকে সে ডেট সে দিন থেকেই আমাদের যাকাত ফরজ হবে আদায় করার। মাশাআল্লাহ, মুফতি সাহেব অনেক চমৎকার উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
আমার নাম শরীফুল ইসলাম,
মাশাআল্লাহ,
আমার বাসা নীলফামারী। হুজুরের কাছে একটা প্রশ্ন হচ্ছে, যাকাত কি সম্পদের উপর ধার্য হবে নাকি সম্পদ দ্বারা উপার্জিত বস্তুর উপর?
চমৎকার একটি প্রশ্ন। অনেক ব্যবসায়ী ভাই রয়েছেন, তো তাদের প্রশ্ন এটি থাকে যে আমার সম্পদের উপর যাকাত হবে নাকি বস্তু যে সকল জিনিসপত্র রয়েছে তার উপর যাকাত হবে। আসুন এই প্রসঙ্গে মুফতি সাহেব কি জবাব দেন আমরা মনোযোগ দিয়ে শুনি এবং চেষ্টা করি সেটি নোট করে রাখার। জি মুফতি সাহেব,
যাকাতের বিষয়ে যখন কোনো প্রপার্টি নিয়ে প্রশ্ন করা হয় তো আমরা আপনার কাছ থেকে প্রশ্ন করব, এখন সেই দোকান সে জায়গা আপনি কোন নিয়তে ক্রয় করেছেন? যদি কেনার সময় বিক্রি করার চিন্তা ছিল, অতঃপর এই পুরো প্রপার্টির উপরে, প্লটের উপরে, দোকানের উপরে, জায়গার উপরে তার যে আসল মূল্য রয়েছে তার উপর যাকাত প্রতি বছর ধরে আবশ্যিক হতে থাকবে। আসল মূল্য অর্থাৎ সে বছর যেটা তার ভ্যালু হবে সে অনুযায়ী তার যাকাত আদায় করতে হবে। আর আপনি প্রপার্টি নিয়েছেন এজন্য যে এটাকে ভাড়া দিবেন, যেমনিভাবে প্রশ্ন দ্বারা পরিষ্কার, যেখান থেকে ইনকাম হচ্ছে। তো এটি ব্যবসায়িক নিয়তে অর্থাৎ বিক্রি করার জন্য নয়, আপনি এটাকে ভাড়া দেওয়ার জন্য ক্রয় করেছেন। তো আপনি ভাড়ায় যে দোকান দিয়েছেন, ভাড়ায় যে জায়গা দিয়েছেন, সেখান থেকে যে ভাড়া আপনি পাচ্ছেন, তো দেখবেন সেই ভাড়া সংরক্ষণ করা হচ্ছে, জমা করা হচ্ছে, অথবা ঘরে বিভিন্ন কাজে খরচ করা হচ্ছে। যদি সেটা খরচ হয়ে থাকে তো না ভাড়ার উপর জাকাত, তো না প্রপার্টির উপরে জাকাত দিতে হবে। আর যদি সে ভাড়া জমা করা হয়, অতঃপর যখনই এটা জাকাতের জন্য এক বছর পূর্ণ হবে, তো সে সময় দেখতে হবে সেই ভাড়া নিজেই নিসাব পর্যন্ত পৌঁছে নাকি অন্যান্য সম্পদের সাথে, পুরো নিসাবওয়ালা শর্ত তার উপর পরিপূর্ণ হয়ে যায়। তো এখন এই সবগুলোর উপরে জাকাত আদায় করা আবশ্যিক হয়ে যাবে। আর যদি ভাড়া আসে আর তার নিত্য প্রয়োজনসমূহে খরচ হয়ে যায়, তো তখন এই ধরনের দোকান কিংবা এই ধরনের জায়গায় কোনো ধরনের জাকাত আবশ্যিক হবে না, না ভাড়ার উপরে, না ওই প্রপার্টির উপরে। প্রপার্টির উপরে জাকাত তখনই আবশ্যিক হবে যখন ব্যবসায়িক নিয়তে অর্থাৎ বিক্রি করার জন্য এটাকে ক্রয় করা হয়। তো এই অবস্থায় বছর ধরে এটার উপর জাকাত আবশ্যিক হয়।
কত সুন্দরভাবে মুফতি সাহেব জবাব দিয়েছেন, আশা রাখি বিস্তারিত আমরা জেনে গিয়েছে। অনেকে শরীয়তের বিধি বিধানের ক্ষেত্রে শয়তানের কুমন্ত্রণায় পড়ে যায় যে অনেক কঠোরতা, না, শরীয়ত যে বিধান আমাদেরকে দিয়েছে এটি আমাদের জন্য রহমতস্বরূপ, কল্যাণস্বরূপ, এবং জাকাতের বিধান যে এখন মুফতি সাহেব আমাদেরকে বলেছেন, কত সুন্দরভাবে ডিটেলস বলে দিয়েছেন, কোন বস্তুর উপর জাকাত হবে, কোনটির উপর হবে না, কোন প্রপার্টির উপরও হবে, কোন প্রপার্টির উপর হবে না, বিস্তারিত তিনি জবাব দিয়েছেন। যাব পরবর্তী কলের দিকে। জি, শুনিয়ে দিই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
হুজুরের কাছে আমার প্রশ্ন, যার নিকট দুই বড়ি স্বর্ণ আছে এবং যার নিকট এক বড়ি রূপা আছে, তার কি জাকাত দেওয়া ফরজ?
চমৎকার একটি প্রশ্ন, যুগ উপযোগী, এবং প্রায় মাহে রমজানে আমরা জাকাত বের করে থাকি। তবে নিসাব পরিমাণ সম্পদ অনেকের থাকে না, কিন্তু আমার ভাই যে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন হিসেবে অনেকের কাছে দুই ভরি স্বর্ণ, এক ভরি রৌপ্য রয়েছে, এখন জাকাতের বিধান কি? আসুন মুফতি সাহেব থেকে শুনি। জি মুফতি সাহেব,
কোনো ব্যক্তির কাছে যদি দুই তোলা স্বর্ণ থাকে এবং এক তোলা রূপা থাকে, তো দেখবেন প্রকাশ্যভাবে উভয়ের মধ্যে যে কোনো মাল আপন নিসাবে যদি না পৌঁছে, অর্থাৎ স্বর্ণের নিসাব হলো 7.5 তোলা স্বর্ণ আর রূপার নিসাব হলো 52.5 তোলা রূপা। আর এখানে যে প্রশ্ন করা হয়েছে তা হলো দুই তোলা স্বর্ণ আর এক তোলা রূপা, উভয়ের মধ্য হতে কোনোটির নিসাব পূর্ণ হয়নি, কিন্তু এটা সত্ত্বেও এগুলোর উপর জাকাত আদায় করা আবশ্যক হবে। স্বর্ণ যদি শুধুমাত্র স্বর্ণ হয়, রূপা তার সাথে মিলিত না থাকে, প্রাইস বন্ড না থাকে, কারেন্সি না থাকে, তখন স্বর্ণ 7.5 তোলা হওয়াটা জরুরি। অনুরূপভাবে রূপা, শুধুমাত্র রূপা হলে, তার সাথে স্বর্ণ না থাকলে, ব্যবসায়িক মাল না থাকলে, আর অনুরূপভাবে কারেন্সি কিংবা প্রাইস বন্ড না থাকলে, শুধু রূপা হলে, তো যতক্ষণ পর্যন্ত এটা 52.5 তোলা না হয় সেই সময় পর্যন্ত জাকাত আবশ্যক হবে না। কিন্তু যদি স্বর্ণের মধ্যে কিংবা রূপার মধ্যে কোনো মালের নিসাব পরিপূর্ণ না হয়, কিন্তু স্বর্ণের সাথে রূপা পাওয়া গেলে, স্বর্ণের সাথে রূপা পয়সা কারেন্সি পাওয়া গেলে অথবা ব্যবসায়িক মাল পাওয়া গেলে, আর এগুলোকে যদি আমরা এগুলোর মূল্য হিসাব করি, জমা করি, তো ওই মালসমূহ একত্রিত করার মাধ্যমে যদি 52.5 তোলা রূপার দাম পাওয়া যায়, অতঃপর যদি রূপা 52.5 তোলা না থাকে কিন্তু রূপার সাথে স্বর্ণ একত্রিত হলে, আর উভয় বস্তুকে একত্রিত করে যদি 52.5 তোলা রূপার দাম পাওয়া যায়, অতঃপর এই মাল জাকাতের মালে পরিণত হবে, নিসাবও পাওয়া যাবে, বছর পূর্ণ হলে জাকাত দিতে হবে। বর্তমান অবস্থা দেখুন যে স্বর্ণের মূলত দাম একটু বেশি, তো এখন স্বর্ণ এবং রূপা যখন উভয়ের মূল্য একত্রিত করবে, তো সহজভাবে এক তোলা স্বর্ণ এবং এক তোলা রূপাকে একত্রিত করুন, তো এটা রূপার নিসাব সহজভাবেই 52.5 তোলা হয়ে যায়। তো এমন অবস্থায় জাকাত আবশ্যক হবে, যেমনইভাবে প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, স্বর্ণ যদি 2 তোলা হয় অথবা শুধু রূপা 1 তোলা হয়, আর এগুলোর সাথে জাকাতের অন্য কোনো মাল, উদাহরণস্বরূপ ব্যবসায়িক মাল বা কারেন্সি কিংবা প্রাইস বন্ড না থাকে, অতঃপর এই অবস্থায় যতক্ষণ এটি আপন নির্দিষ্ট নিসাবে না পৌঁছবে, স্বর্ণ 7.5 তোলা আর রূপা 52.5 তোলা এই পরিমাণ না হয় তো জাকাত আবশ্যক হবে না।
আশা রাখি অনেকের মাঝে এই প্রশ্ন থাকতে পারে এবং মুফতি সাহেব অনেক চমৎকার বিস্তারিতভাবে তিনি এর উত্তর প্রদান করেছেন, এবং যারাই এই অনুষ্ঠান দেখছেন এই যে উত্তর প্রদান করা হয়েছে এর মাধ্যমে জানা যায় যারা জানে, যারা আমাদের মুফতিয়ানে কেরাম তাদের কাছে প্রশ্ন করা উচিত। অনেকে নিজের নিজের ধারণায় জাকাতের বিধিবিধানের জবাব প্রদান করে দেন, এরকম করা উচিত নয়। মুফতি আহলে সুন্নাতের কাছে আমরা প্রশ্ন করি, এবং নিজের ব্যক্তিগত জাকাত যদি বের করতে চাই, জাকাত বের করার পূর্বে আমরা কোনো সুন্নি মুফতির কাছে গিয়ে তাদের কাছে প্রশ্ন করি, আপনার মাঝে যে প্রশ্ন রয়েছে সেটি করি যে আমি কীভাবে জাকাত আদায় করব, আমার সম্পদের পরিমাণ এতটুকু রয়েছে। ইনশাল্লাহ সুন্নি মুফতি যারা রয়েছেন সঠিক সমাধান আপনাকে দিতে পারবে। আশা রাখি মুফতি সাহেবের এই প্রশ্নের উত্তরে অনেকে নিজের সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন, এবং কীভাবে জাকাত আদায় করতে হবে এবং কতটুকু সম্পদ থাকলে জাকাত ফরজ হয়ে যায় সে সম্পর্কে জ্ঞান অর্জন হয়েছে। যাব পরবর্তী কলসের দিকে। জি, কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি মোহাম্মদ আশাদুজ্জামান। আমার একটা প্রশ্ন, হুজুর আপন বোনকে জাকাত দেওয়া যাবে কি?
জি হাবিব ভাই প্রশ্ন করেছেন, আপন বোনকে জাকাত দেয়া যাবে কি না। জাকাত দেওয়ার যখনই সময় চলে আসে তখন অনেকের মাঝে এই প্রশ্নটি চলে আসে যে আমি নিজের আত্মীয় স্বজনের মধ্যে কাকে দিব, কাকে দিব না, ভাইকে দিব, দিতে পারবো কি না, বোনকে দিতে পারবো কি না। আসুন মুফতি সাহেব এ প্রসঙ্গে কি উত্তর দেন আমরা শুনি। জি মুফতি সাহেব,
পবিত্র শরীয়ত এমন কিছু আত্মীয়ের কথা বলেছেন যাদেরকে জাকাত দেওয়া যেতে পারে, এবং কিছু এমন রয়েছে যাদেরকে জাকাত দিতে পারবে না। কোনো ব্যক্তি আপন মা বাবাকে জাকাত দিতে পারবে না, মা বাবার সন্তানকে জাকাত দিতে পারবে না। অনুরূপভাবে আপন দাদা দাদি নানা নানি অথবা দাদা দাদি আপন নাতি নাতনিকে নানা নানি আপন নাতি এবং নাতনিদেরকে জাকাত দেয়, তো এভাবে জাকাত আদায় হবে না। স্ত্রী স্বামীকে দিতে পারবে না, স্বামী আপন জাকাত স্ত্রীকে দিতে পারবে না। যেখানে অনেক আত্মীয় যেমন বোন, অনুরূপভাবে বোন আপন ভাইকে দিতে চায়, ভাই আপন বোনকে দিতে চায়, অনুরূপভাবে চাচা মামা খালা খালু এদেরকে অথবা আপন ভাতিজাদেরকে, ভাতিজিকে ভাগ্নিকেও। এগুলো ওই সমস্ত আত্মীয় যে যাদেরকে জাকাত দেওয়া যেতে পারে যখন অন্যান্য শর্তসমূহ পাওয়া যায়। যাকে জাকাত দিবেন সে জাকাতের হকদার হতে হবে, শারঈ ফকির হতে হবে আর জাকাতের হকদার হতে হবে, সৈয়দ হাশেমি ইত্যাদি হতে পারবে না, তো এদেরকে জাকাত দেওয়া যেতে পারে। মূলত যেই ভাই তার আপন বোনকে জাকাত হিসেবে দিতে চায়, তো এখন তিনি না সৈয়দ না হাশেমি, আর জাকাতের আসল হকদার অর্থাৎ শরী ফকিরও তিনি, তো এমন অবস্থায় তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে।
জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জেনে গিয়েছি জাকাত কাকে দেয়া হবে, কাকে দেয়া যাবে না আত্মীয় স্বজনদের মধ্যে বিস্তারিত মুফতি সাহেব জবাব দিয়েছেন। যাব পরবর্তী কলের দিকে। জি কল শুনিয়ে দিই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ রিয়াদ খান আত্তারি। হুজুরের নিকট আমার প্রশ্ন, তারাবি নামাজের জন্য কি সম্পূর্ণ কোরআনে পাকের খতম দেওয়া আবশ্যক?
জি, তারাবি নামাজে সম্পূর্ণ কোরআনুল করিম খতম করা কি জরুরি কিনা জানা অত্যন্ত জরুরি। আসুন মুফতি সাহেব থেকে আমরা শুনি। জি মুফতি সাহেব,
তারাবি সুন্নতে মুয়াক্কাদা, জামাতের সাথে এটাকে আদায় করা মসজিদে এটা সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া। আর অনুরূপভাবে তারাবির মধ্যে খতমে কোরআন পাঠ এটাও সুন্নতে মুয়াক্কাদা। কাজেই তারাবি যখন পড়া হয় তো সতর্ক থাকবেন যাতে এটা সুন্নতে মুয়াক্কাদা, যা এটার উদ্দেশ্য আর পছন্দনীয় পদ্ধতি সে অনুযায়ী তারাবি পড়তে হবে। যার মধ্যে খতমে কোরআন হবে এমন হাফেজ সাহেবদের ব্যবস্থা এবং বাছাই করতে হবে যাতে পরিপূর্ণ কোরআন তারাবির নামাজে পড়াতে পারে। তো যদি বিশেষভাবে কোথাও এমন হাফেজে কোরআন না পাওয়া যায় যে যার পুরো কোরআন মুখস্থ আছে, তো যতটুকু কোরআন সে পারে ততটুকু তারাবির মধ্যে সে পড়াবে। বিশেষ করে যদি কোনো হাফেজে কোরআন না পাওয়া যায় তাহলে তারাবি একাকি পড়ার চেয়ে তখনও জামাত সহকারে পড়বে। এখন এটার পদ্ধতি হল, এটা ওলামা ইকরাম সহজতর সাথে বলেছেন যে আলাম তারা কাইফা, এ যে সুরা, সুরা ফিল থেকে ওয়ান নাস পর্যন্ত 10 রাকাত হয়ে যায়। এরপর অনুরূপ আলাম তারা থেকে বাকি 11 রাকাত থেকে 20 রাকাত পর্যন্ত পড়ে নিবে। তো এই দুইবারে আলাম তারা থেকে ওয়ান নাস পর্যন্ত 10-10 বার করে পরিপূর্ণ হয়ে যায়। আর নামাজের রাকাত সংখ্যা ইত্যাদি এখানে ভুলার সুযোগ থাকে না। তো এই জন্য এভাবেও তারাবি পড়া যায়। কিন্তু সবচাইতে উত্তম অবস্থা হল যে হাফিজে কোরআন যদি পাওয়া যায়, তো হাফিজে কোরআনের মাধ্যমে তারাবি, মসজিদের মধ্যে কোরআন পরিপূর্ণভাবে শ্রবণ করা, যে পরিপূর্ণভাবে কোরআন তারাবির নামাজের মধ্যে সুন্নতে মুয়াক্কাদা।
জি, কোরআনুল করিম খতম করা তারাবিতে সুন্নতে মুয়াক্কাদা রয়েছে। সৌভাগ্যবান ও সকল আশিকানে রাসূল যারা তারাবির নামাজ আদায় করেন জামাতের সাথে, আল্লাহ তাআলা মাহে রমজানের প্রতিটি ইবাদতকে কবুল করুক। জি, পরবর্তী কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
কেউ যদি রমজানের 4 তারিখ বা 5 তারিখের তারাবিতেই তার কোরআন খতম হয়ে যায়, তবে কি রমজানের পরবর্তী দিনগুলো তার জন্য তারাবি নামাজ পড়তে হবে কি না একটু জানাবেন।
আসুন, এই বিষয়ে মুফতি সাহেব কি জবাব দেন আমরা শুনি। জি মুফতি সাহেব,
তারাবি মূলত একটি সুন্নতে মুয়াক্কাদার নামাজ। এটা ছেড়ে দেওয়ার অভ্যাস মূলত জায়েজ নেই। কোরআন শরীফের মধ্যে পড়া এটা আলাদা একটি সুন্নাত। এখন কেউ কোনো জায়গার মধ্যে 4টি রোজা, 3টি রোজা, 5টি রোজা অথবা 10 রোজা তারাবির মধ্যে অংশগ্রহণ করল, খতমে কোরআন তিনি এক প্রকার শুনে নিলেন, কিন্তু তা সত্ত্বেও এখন তার তারাবি শেষ হয়ে যাবে না। কেননা তারাবি যখন যখন রমজানের রাত আসবে তারাবি পড়তে হবে। তো যদি কেউ খতমে কোরআন শেষ করে ফেলো অথবা শুনেও নেই, তো সেটা একটি আলাদা সুন্নত তার পূরণ হলো, তা দ্বারা তারাবির নামাজ তার শেষ হবে না। যখনই খতমে কোরআন শেষ হলো, তো পরের দিনও এশারের নামাজের পরে তাকে তারাবিতে অংশগ্রহণ করতে হবে, যেভাবে হোক, কোনো মসজিদে জামাতের সাথে, ইহতেমামের সাথে। আর যদি জামাতও সে না পায় অথবা তারাবির নামাজ তারা জামাতে আদায় করল না, তারপরেও তাকে তারাবি মূলত পড়তে হবে। তারাবিকে এভাবে ছেড়ে দেওয়া, এভাবে বলা যে পিছনে 20 দিন পরে তারপর ছেড়ে দিব, 25 দিন পরে তারাবি ছেড়ে দিব, আমরা হতমে কোরআন শুনে নিয়েছি, এটা জায়েজ নয়, এমন লোক গুনাহগার হবে। 27 তারিখে প্রায় সকল মসজিদে কোরআন শেষ হয়ে যায়। তো মসজিদের ইমাম সাহেব কি এটা বলে যে কালকে থেকে তারাবি হবে না যেহেতু খতম শেষ হয়ে গেছে? তো কখনো এমনটা হবে না, ইমাম সাহেবকে পড়াতে হবে। পরবর্তী 2 দিন অথবা 3 দিন মসজিদের মধ্যেও তো শেষ হয়ে যায়। এই হুকুম সবার জন্য, যে যদি কোথাও হতমে কোরআনে পাক আপনি শুনে নিয়েছেন অথবা নিজেই পড়ে নিয়েছেন, তারাবি ওনাকে প্রত্যেকটি রাতের মধ্যেই রমজানের রাতসমূহে পড়তে হবে।
আমরা যারা সাধারণ লোক রয়েছি, আমাদের ধারণা কনসেপ্ট কিন্তু এটাই, যখন 27 তারিখে লাইলাতুল কাদারের রাত্রে তারাবির নামাজে কোরআনুল করিমের তিলাওয়াত যখন খতম হয়ে যায়, অনেকে মনে করে এখন তারাবি পড়া আর যাবে না। মাজাল্লাহ, মুফতি সাহেব বিস্তারিত বুঝিয়ে দিয়েছেন, রমজান যেহেতু রয়েছে তারাবি আদায় করতে হবে। এবং আমার ভাই যে প্রশ্ন করেছিলেন সেটিও উত্তর দেওয়া হয়েছে। জি, পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। হুজুর নিকট আমার প্রশ্ন হলো, একবার জাকাত প্রদত্ত সম্পদের পরবর্তী বছরও কি সেই সম্পদের জাকাত প্রদান করতে হবে?
জি,
দয়া করে উত্তর ইরশাদ করুন।
জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি প্রশ্ন করা হয়েছে। একবার যখন জাকাত বের করে দেওয়া হয়, তখন দেখা যায় অনেকে চিন্তার মধ্যে পড়ে যান যে আগামী বছর আবার দিতে হবে, অর্থাৎ যতদিন এই সম্পদ আমার কাছে রয়েছে প্রতি বছর কি দিতে হবে কি হবে না? আসুন মুফতি সাহেব থেকে সেই উত্তর আমরা জেনে নিই। জি মুফতি সাহেব,
যেই মালের উপর আপনি জাকাত দিয়েছেন, তো দেখুন জাকাত বছরে একবার দিতে হয়। এখন গত বছর যে মাল মজুদ ছিল, যা জাকাত এসেছিল আপনি আদায় করে দিয়েছেন, এখন পুরো বছর শেষ হয়ে গেল, চাই আপনি সেই টাকা ব্যবহার করেন কিংবা না করেন। স্বর্ণ এতটুকু রয়েছে, টাকা রয়েছে, যার সবকিছুই নিসাবের শর্তসমূহ পরিপূর্ণ হয়েছে, তো হয়তো ব্যবহার করেছেন, পড়েছেন কিংবা পড়েননি, টাকাগুলো কোনো কাজে ব্যবহার করেছেন কিংবা করেননি, সেই টাকা দ্বারা কোনো উপকার পেয়েছেন অথবা পাননি, সর্বাবস্থায় প্রতি বছর এগুলোর উপর জাকাত আবশ্যিক হতে থাকবে, আর প্রত্যেক বছর এগুলোর জাকাত আদায় করতে হবে। এটা বলতে পারবেন না যে এই স্বর্ণের গত বছর জাকাত দিয়েছিলাম, এই বছর আর দেব না। তো জাকাত জীবনে একবার নয়, সেটা হজের ফরজ, যে জীবনে মানুষের উপর একবার ফরজ হয় যদি তার শর্তসমূহ পাওয়া যায়। কিন্তু জাকাত পুরো বছর একবার, মাঝখানে যদি ৬ মাস পূর্বে আপনি এগুলোর জাকাত দিয়ে থাকেন তো আপনার কাছে এভাবে চাওয়া হবে না যে যেহেতু বছর পূর্ণ হয়েছে এটার আরও জাকাত বের করে দিন। না, যদি কম জাকাত দিয়ে থাকেন তাহলে সেগুলো পূরণ করে দিন। কিন্তু দেননি পুরো বছর এগুলোর জাকাত, তাহলে আমার সম্মানিত দর্শকবৃন্দ, যখনই বছর পূর্ণ হবে এগুলোর উপর জাকাত আবশ্যিক হয়ে যাবে। অনুরূপভাবে মানুষ তাদের কাছে প্রাইস বন্ড বছরের পর বছর রাখে, আর স্বর্ণ অলঙ্কারও রাখে, এগুলো মানুষ বছর ধরে নিজেদের কাছে সংরক্ষিত রাখে। তো খুব সহজে একবার জাকাত আদায় করে ছুটে যাবেন এমনটা নয়, তাকে প্রত্যেক বছর এগুলোর জাকাত দিতে হবে। বাকি তার শর্তসমূহ এবং নিসাবের যে বিষয়সমূহ রয়েছে তার সবকিছু দৃষ্টিপাত করা হবে।
যে নিসাব পরিমাণ সম্পদ যদি আমাদের কাছে যত বছর থাকে আমাদেরকে জাকাত আদায় করতেই হবে। বিস্তারিত মুফতি সাহেব জবাব দিয়েছেন, যাব পরবর্তী কলের দিকে। যে কল শুনিয়ে দেন।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আমার নাম মোহাম্মদ আশিক আহমদ আত্তারি। হুজুরের নিকট একটা প্রশ্ন যে এক বছর অতিবাহিত হতেই কি জাকাত দেওয়া ওয়াজিব নাকি বিলম্বেও দেওয়া যাবে?
জি, জাকাত যদি এক বছর অতিবাহিত হয়ে যায় তো এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরপরই দিতে হবে নাকি বিলম্ব করলে, দেরি করলে দেয়া যাবে, বা এর বিধান কি? আসুন আমরা মুফতি সাহেব থেকে শুনি। জি মুফতি সাহেব,
মনে রাখবেন জাকাত আদায় যখন বছর পূর্ণ হয়ে যাবে তো জাকাত আদায়ের ক্ষেত্রে কোনো অবস্থায় বিলম্ব করা জায়েজ নেই। যেভাবে সম্ভব হয় বছর পূর্ণ হওয়ার আগেই আমাদেরকে জাকাতের মালের হিসাব করা শুরু করে দিতে হবে, আর যতগুলো মালের জাকাত অনুমান অনুযায়ী হতে পারে তো বছর পূর্ণ হওয়ার আগে আগে এগুলো আলাদা করা শুরু করে দিন। যখন বছর পূর্ণ হবে তো বিলম্ব ছাড়া জাকাতের আদায় করে দিন। এমনটা হয় যখন আমরা নিজেদের ঘরের মধ্যে কোনো বণ্টন করি তো সে বণ্টনে কত টাকা খরচ হবে, যদি আমরা কোনো বিয়ের অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে যাই তো সেখানে কত টাকা খরচ হবে, মেহমান আসবে তো রান্নাকারী বাবুর্চিদেরকে কতটুকু দিতে হবে অ্যাডভান্স, অতপর বাকি সমূহ দেওয়ার সময় কিভাবে দেয়া যায়। তো আমরা আমাদের কোনো বিয়ে কিংবা আকিকার অনুষ্ঠান করতে গেলে অনেক ইভেন্ট আমাদের জীবনে এমন আসে আমরা প্রথম থেকে এগুলোর অ্যামাউন্ট সমূহ অ্যারেঞ্জ করা শুরু করে দেই। তো যখন বাৎসরিক কোনো সাহেবে নিসাবের উপর জাকাত পরিপূর্ণ হওয়ার সময় হয়ে আসে এখানেই অলসতা পাওয়া যায়। বছর অতিবাহিত হয়ে যায় অলসতার সাথে বছর পরিপূর্ণ হয়ে যায়, জাকাত আদায়ের দিকে দৃষ্টি দেওয়া হয় না। মনে রাখবেন প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন জাকাতের বছর পূর্ণ হতে থাকে এটার পূর্বে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা ছেলেদের জন্য হুকুম, মেয়েদের জন্যও হুকুম। যে ছেলে কিংবা মেয়ের উপর জাকাত আবশ্যক হচ্ছে তো জাকাত আদায়ের ক্ষেত্রে বছর পূর্ণ হবার সাথে সাথেই কোনো বিলম্ব ছাড়াই জাকাত যেন আদায় করে দেয়। বিলম্বকারী জাকাত আদায়ের ক্ষেত্রে গুনাহগার হয়ে যায়। মূলত কোনো ব্যক্তি জাকাত তো আদায় করছে কিন্তু সে সপ্তাহ জুড়ে মাসে মাসে বিলম্বের শিকার হয়, তো যেন আল্লাহ তাআলার বারগাহে তওবা করে তাড়াতাড়ি দ্রুততার সাথে জাকাত আদায় করে দেয়।
আল্লাহ আল্লাহ, অনেক চমৎকার মুফতি সাহিব আমাদেরকে উত্তর প্রদান করেছেন এবং উপমা দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে আমাদের কোনো অনুষ্ঠান যদি হয় সেটির জন্য আমরা অনেক আগে থেকে উদ্যোগ নিয়ে নিই এবং সেটির খরচাদি যা রয়েছে পূর্বেই আমরা বের করে নিই, কিন্তু জাকাতের ক্ষেত্রে আমরা উদাসীন হয়ে যায়। মাস চলে যায়, অতিবাহিত হয়, জাকাত বের করার ক্ষেত্রে আমাদের ধ্যান ধারণা থাকে না, চিন্তাধারা থাকে না, বিদায় অনেকে গুনাগার হয়। মুফতি সাহেব বলেছেন তবাও করতে হবে আল্লাহ তাআলার দরবারে। চমৎকার একটি প্রশ্নের উত্তর আমরা পেয়েছি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আপনারও কোনো যদি প্রশ্ন থাকে স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আমাদেরকে কল করুন, নিজের কল রেকর্ড করিয়ে দিন, ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আপনার সেই প্রশ্ন চালানো হবে এবং মুফতি সাহেব সে প্রসঙ্গে কি উত্তর প্রদান করেন সেটি আপনি জানতে পারবেন। তাই অনুরোধ করব ইলিম অর্জনের জন্য প্রশ্ন করা অত্যন্ত জরুরি। এ পর্যন্ত যারা অনুষ্ঠান দেখেছেন অনেক প্রশ্ন আপনার মাঝে ছিল, সেটির উত্তর পেয়ে গিয়েছেন। আরও কিছু বিস্তারিত যদি জানতে চান, অনেক মাসলা মাসাইল রয়েছে শরীয়তের যা আমরা এর বিধান জানি না, আর জানার জন্য যারা জানে, যারা জ্ঞানী, যারা মুফতি, তাদের কাছে প্রশ্ন করা উচিত। মাদানী চ্যানেল কর্তৃপক্ষ আপনাদের জন্য সহজ করে দিয়েছে, আপনারা চাইলে আমাদের কল সেন্টারে কল করে নিজের কল রেকর্ড করিয়ে দিন, ইনশাআল্লাহ যখনই সুবিধা হবে অনুষ্ঠান নিয়ে আসব, আপনাদের কল চালানো হবে। একটি মাত্র কল রয়েছে, যেহেতু সময়ও শেষের দিকে, এই কলটি আমরা নিব, এরপরে মুফতি সাহেবের জবাব শোনার পর আপনাদের থেকে বিদায় নেবার চেষ্টা করব। যে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মুফতি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন হলো, যাকাত দেওয়ার সময় যাকাত বলে দেওয়া এটা কি জরুরি?
আসুন মুফতি সাহেবের সেই উত্তর শুনি। জি মুফতি সাহেব,
যাকাত দেওয়ার সময় যাকাত বলে দেওয়া এটার কোনো প্রয়োজন নেই। আপনার অন্তরে নিয়ত রয়েছে যে আমি এই যাকাত আদায় করছি, আপনার যাকাত আদায় হয়ে যাবে। শর্ত হচ্ছে আপনি যাকাত দিন তাকে যে এটার হকদার। তো যাকাতের হকদারকেই আপনি যাকাতের নিয়তে টাকা দিয়ে দিলেন। বরং ফুকাহাই ইসলামগণ এটাও বর্ণনা করেছেন যে যদি আপনি এটাকে অন্য কোনো শব্দ দ্বারা প্রদান করেন, যেমন এটা তোহফা, এটা মূলত গিফট, এটা ঈদই আপনার জন্য, তখনও আপনার যাকাত আদায় হয়ে যাবে। আপনার নিয়ত অন্তরে যাকাত, সেটা অন্য কোনো শব্দের মাধ্যমে আপনি তাকে দিয়ে দিলেন, তো এখানে কোনো ধরনের কোনো অসুবিধা সংক্রান্ত ব্যাপার নেই। কিছু মানুষ আপন নিকট আত্মীয়দের কাছে, যেমন বোন, ভাই, চাচা, খালা, এই ধরনের যারা হকদার, তাদেরকে যাকাত বলে দিলে হতে পারে তারা হকদার। যখন যাকাতের কথা বলে তারা হাত গুটিয়ে নেয়, নিতে চায় না, তো আপনি যাকাত না বলেই তাদেরকে এভাবে দিন। বরং আপনি তোহফা বলেও দিলে আপনার যাকাত আদায় হয়ে যাবে।
কত সুন্দর মুফতি সাহেব সমাধান দিয়েছেন। ইসলাম মুসলমানের সম্মান রক্ষা করেছে, ইসলাম প্রত্যেকের সম্মানকে রক্ষা করেছে, এবং এটি ইসলামের একটি শিক্ষা যে কাউকে যদি আমি যাকাত দিচ্ছি তো তাকে যদি যাকাত বলে দিই, হয়তো বা সে নাও নিতে পারে, উপহার বলেও দিতে পারবো, তবে দেওয়ার সময় আমি উপহার বলে দিলাম কিন্তু দুই চারজনকে বলে দিলাম অমুককে আমি যাকাত দিয়েছি, এরকম করা উচিত নয়। অতি সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের অনেক মাসলা মাসাইল, বিশেষ করে যাকাত, তারাবি নামাজ এবং রোজা সম্পর্কে আমরা জানতে পেরেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিনের ইলিম অর্জন করার তৌফিক দান করুক। যারা আমাদেরকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুক। সময় হয়েছে বিদায় নেবার। মাহে রমজানে এত সুন্দর একটি অনুষ্ঠান মাদানী চ্যানেল আমাদেরকে দিয়েছে। যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব মাহে রমজান মাদানী চ্যানেলের সাথে থাকুন এবং প্রতিটি অনুষ্ঠান দেখুন, যাতে করে ইলমে দিন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক। মাদানী চ্যানেলের সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।